শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজ বাসভবন থেকে। বিশ্বব্যাপী এখন কোভিড-১৯ সংক্রমিত ব্যক্তির সংখ্যা হচ্ছে ৫২ লক্ষেরও বেশি এবং এতে প্রাণ হারিয়েছে মোট ৩,৩৮,০০০ লোক। যুক্তরাষ্ট্র এখনো এই জীবাণুর কেন্দ্রস্থল হয়ে রয়েছে, এখানে ১৬ লক্ষেরও বেশি লোক সংক্রমিত হয়েছে। এরপরই রাশিয়ার স্থান, সেখানে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩,৩৬,০০০, আর তারপরই রয়েছে ব্রাজিল, সেখানে ৩,৩১,০০০ লোক সংক্রমিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির পরিচালক মাইকেল রায়ান বলছেন, এক অর্থে এখন দক্ষিণ আমেরিকা এই রোগের কেন্দ্রস্থল হয়ে উঠছে, আর এই মুহূর্তে ব্রাজিলই হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। সাও পোলোর অদূরে একটি গোরস্থানে একজন গোর খোদক বলছে, এক নাগাড়ে ১২ ঘন্টা ধরে কাজ করছি এবং বিরতিহীনভাবে একের পর এক লোককে কবর দিচ্ছি। চিলি, মেক্সিকো এবং পেরুতেও সংক্রমণের সংখ্যা ক্রমশই বাড়ছে। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, নিউ ইয়র্কে কমপক্ষে ১৬১ জন শিশু করোনা ভাইরাস সংশ্লিষ্ট রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছে। অন্তত ৩ জন শিশু, যাকে বলা হচ্ছে মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিন্ড্রোম, তাতেই মারা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের অবিলম্বে গির্জা, সিনাগগ, মসজিদ এবং অন্যান্য প্রার্থনার স্থান খুলে দেওয়ার জন্য অঙ্গরাজ্যের গভর্নরদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, এই মহামারীর সময় এই স্থানগুলো জরুরি জায়গা যেখানে জরুরি পরিষেবা দেওয়া হয়। গতকাল ট্রাম্প বলেন যে তার আদেশে রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ কেন্দ্র বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোকজনের জন্য নির্দেশিকা জারি করছে। ট্রাম্প সেই সব গভর্নরের সমালোচনা করেন যারা মদের দোকান এবং গর্ভপাতের ক্লিনিকগুলোকে জরুরি স্থান বলে খুলে দিয়েছেন, অথচ গির্জা এবং অন্যান্য উপাসনালয় বন্ধ রেখেছেন। তিনি হুমকি দেন যে সুরক্ষার কারণ দেখিয়ে কোনো গভর্নর যদি উপাসনালয় বন্ধ রাখতে থাকেন, তাহলে তিনি এ ব্যাপারে গভর্নরকে উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রয়োগ করবেন। ট্রাম্প অবশ্য বলেন, যাজক, রাব্বাই, ইমাম এবং অন্যান্য ধর্মীয় নেতাদের এটা নিশ্চিত করতে হবে যে প্রার্থনার সময় তারা একত্রিত হলে তাদের প্রার্থনার স্থলটি যাতে নিরাপদ থাকে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের নির্দেশিকাতেই বলা হয়েছে যে কিভাবে উপাসনালয়গুলোকে জীবাণুমুক্ত করা হবে এবং ধর্মীয় সমাবেশে কি কি পরিবর্তন আনা হবে। প্রেসিডেন্টের এই ঘোষণাকে ধর্মীয় স্বাধীনতা রক্ষাকারী সংগঠন ফার্স্ট লিবার্টি স্বাগত জানিয়েছে। তবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনা স্থল খুলে দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্টের ঘোষণাকে সতর্কতার সঙ্গে নিচ্ছে। এখানকার ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেস বলছে, এত তাড়াতাড়ি উপাসনালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত তাদের কথায় দায়িত্বহীনতার পরিচয়। ওই কাউন্সিলের যোগাযোগ বিষয়ক পরিচালক বলেছেন, সিডিসির কাছ থেকে আমরা যে পরামর্শ পাচ্ছি তাতে উপাসনার স্থানগুলো খুলে দেবার পেছনে এখন কোনো যুক্তি নেই, খুলে দেওয়াটা হবে অত্যন্ত বিপজ্জনক। উপাসনালয় খুলে দেবার জন্য ট্রাম্পের এই আহ্বানে আমেরিকান মুসলমানরাও বোধহয় সাড়া দিচ্ছেন না এবং বাড়িতে বসে ঈদ উল ফিতর পালনের কোনো পরিকল্পনা তারা পরিবর্তন করছেন না।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১,৮৭৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২০ জন। প্রতিদিনই বাংলাদেশের অবস্থান পাল্টাচ্ছে, আক্রান্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের স্থান এখন ২৭তম। এই মুহূর্তে সরকারি হিসেবে ৩২,০৭৮ জনের শরীরে করোনার সন্ধান পাওয়া গেছে, বেসরকারি হিসেবে এই সংখ্যা অনেক বেশি। সর্বসাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
কড়াকড়ি শিথিল করতেই হুড়মুড় করে হাজার হাজার মানুষ বেরিয়ে পড়েছেন, যে যেভাবে পারেন তা নিয়ে ছুটছেন প্রিয়জনদের নিয়ে ঈদ উদযাপনে গ্রামের দিকে। শুরু থেকে এ নিয়ে কখনো কড়াকড়ি, কখনো শর্তযুক্ত, আবার কখনো নিরাপত্তা চৌকি বসিয়ে লোকজনকে ঢাকা ছাড়তে বারণ করা হয়। শুক্রবার কোনো ঘোষণা ছাড়াই কড়াকড়ি একদম শিথিল করা হয়। গণপরিবহন না থাকলেও মানুষজন মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি কিংবা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন। এখানে স্বাস্থ্যবিধি একদম উপেক্ষিত, সামাজিক দূরত্ব দূরের কথা, মুখে মাস্ক পর্যন্ত নেই। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও সুনামখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবিএম আবদুল্লাহ এতে বিপদের আশঙ্কা দেখছেন। এই সংবাদদাতাকে তিনি বলেন, ঢাকা হচ্ছে করোনা ভাইরাসের হটস্পট, এখান থেকে যারা যাচ্ছেন তারা যে এই ভাইরাস বহন করে নিয়ে যাচ্ছেন না এর গ্যারান্টি কোথায়? তিনি বলেন, একদিন গ্রামগুলো অনেক নিরাপদ ছিল, এখন আর নিরাপদ থাকবে না। ওদিকে গত 24 ঘন্টায় করোনায় 1,873 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 20 জন। প্রতিদিনই বাংলাদেশের অবস্থান পাল্টাচ্ছে, আক্রান্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের স্থান এখন 27তম। এই মুহূর্তে সরকারি হিসেবে 32,078 জনের শরীরে করোনার সন্ধান মিলেছে, বেসরকারি হিসেবে এই সংখ্যা অনেক বেশি। করোনা উপসর্গ নিয়ে অনেকেই মারা যাচ্ছেন, তাদের নাম সরকারি তালিকায় লিপিবদ্ধ হচ্ছে না। আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, করোনায় সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত 1,020 জন সদস্য আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 933 জন বিভিন্ন সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন, এ পর্যন্ত 10 জন মারা গেছেন। বেশ কিছু শীর্ষস্থানীয় ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন, অন্যতম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের একজন পরিচালক গতরাতে মারা গেছেন। ঈদের জামাত গড়ে পড়া যাবে কি না এ নিয়ে বিতর্কের কিনারা হয়নি। ইসলামিক ফাউন্ডেশন বলেছে, সংক্রমণ রোধে এবার খোলাস্থান বা ঈদগাহে নামাজ পড়া যাবে না, মসজিদে বা বাড়িতে পড়ার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদদের মধ্যে এ নিয়ে 2টি মত রয়েছে। একটি হলো হানাফি মতামত, যেখানে বলা হয়েছে ঈদের সালাত সামাজিক ইবাদত, সেই জন্য এটা ঘরে পড়া যাবে না। অন্যদিকে কোনো কোনো চিন্তাবিদ বলছেন, কেউ যদি বাইরে পড়ার সুযোগ না পায় তাহলে সে ঘরে ঈদের সালাত আদায় করতে পারবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে ভারতে গত 24 ঘন্টায় COVID-19 আক্রান্ত হয়েছেন 6,654 জন। গতকাল শুক্রবার বৃদ্ধির সংখ্যাটা ছিল 6,088। এই বৃদ্ধির কারণে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা হল 1,25,101। ভারতে মোট আক্রান্তের প্রায় 68% মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট ও দিল্লিতে। শুনুন কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের বিস্তারিত প্রতিবেদনে।
দেশের যেসব হাসপাতালে COVID-19 রোগীদের চিকিৎসা হচ্ছে তার বাইরেও করোনা রোগীদের চিকিৎসা করছেন যারা প্রাথমিক উপসর্গ না থাকলেও সেই সব স্বাস্থ্যকর্মী সংক্রমণ রোখার জন্য ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন খেতে পারেন। ওই ওষুধ খেতে পারেন কন্টেনমেন্ট জোনগুলির দেখভাল করার কর্মী, পুলিশ ও আধা সেনারাও। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR এর সংশোধিত নির্দেশিকায় একথা জানানো হয়েছে বলে খবর। এর আগের নির্দেশিকায় ICMR জানিয়েছিল, কোভিড রোগীদের চিকিৎসা হচ্ছে যেসব হাসপাতালগুলিতে সেখানকার প্রাথমিক উপসর্গহীন স্বাস্থ্যকর্মীরাই শুধু সংক্রমণ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন খেতে পারেন। তবে হাইড্রক্সিক্লোরোকুইন খেতে গিয়ে যাতে হিতে বিপরীত না হয় সে ব্যাপারেও সতর্ক করেছে ICMR। বলা হয়েছে ম্যালেরিয়ার ওষুধটি যেন সঠিক পরিমাণে খাওয়া হয় আর তা ব্যবহারের আগে যেন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। তবে 15 বছরের কম বয়সীদের বা প্রসূতিদের ক্ষেত্রে ওই ওষুধের ক্ষতিকারক প্রভাব হতে পারে বলে ICMR এর সতর্ক বার্তায় তা বলা হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে যে গতকাল করাচিতে একটি বিমান বিধ্বস্ত হওয়ায় 97 জন নিহত এবং 2 জন প্রাণে বেঁচে গেছেন। এই যাত্রীবাহী বিমানটি গতকাল বিকেলে পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে অবতরণের কয়েক মিনিট আগে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় এবং সেখানকার সরু রাস্তার উপর উভয় পাশে ভবনগুলো ভেঙে পড়ে। পাকিস্তান এয়ারলাইন্স এর পাইলটস অ্যাসোসিয়েশন বলছে যে ঘটনার তদন্তে তাদেরও অংশ নিতে হবে। তারা এই তদন্ত দলে থাকার জন্য আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থা এবং এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন গুলোর আন্তর্জাতিক ফেডারেশনকেও আহ্বান জানিয়েছে। সেই এলাকার সরু রাস্তা ছাড়াও প্রচন্ড ধুলো, ধোঁয়া এবং তাপের জন্য উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর এই এয়ারবাস A320 লাহোর থেকে করাচিতে এসে মডেল কলোনি বলে পরিচিত একটি এলাকার উপর বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বিমানটি সেখানকার দরিদ্র এবং ঘন বসতিপূর্ণ ওই অঞ্চলে পড়ে যাওয়ার আগে দু তিনবার অবতরণের চেষ্টা করেছিল। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যে বিমানটির একটি ইঞ্জিন থেকে আগুনের শিখা বেরোচ্ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় লেখেন যে পিআই এর এই বিমানটি বিধ্বস্ত হওয়ায় তিনি গভীরভাবে দুঃখিত আর এই ব্যাপারে জরুরি ভিত্তিতে তদন্ত করা হবে। তিনি নিহতদের পরিবারের জন্য প্রার্থনা ও শোক বার্তার কথা বলেন। ওই বিমানটি ধারণ ক্ষমতা ছিল প্রায় 160 জন যাত্রী, কিন্তু শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকার জন্য সেখানে স্বল্প সংখ্যক যাত্রীকেই নেওয়া হয়। গতকালের এই বিমান দুর্ঘটনাটি এমন এক সময় ঘটল যখন পাকিস্তানিরা রমজানের শেষে ঈদ উল ফিতর উদযাপনের জন্য বাড়ি ফিরছিলেন। হংকং এর জন্য চীনের প্রস্তাবিত আইনের বিরোধিতা এখন সর্বত্র। হংকং এ চীনের কথায় বিচ্ছিন্নতাবাদী অন্তর্ঘাতমূলক ও বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম প্রতিরোধ করা এবং এর বিরুদ্ধে শাস্তি দেওয়ার লক্ষ্যে চীন যে হংকং এর উপর জাতীয় নিরাপত্তা আইন আরোপ করার চেষ্টা করছে তা সমালোচক এবং সাধারণ হংকং বাসীর তীব্র তিরস্কারের বিষয় হয়ে উঠছে। শুক্রবার চীনের বার্ষিক সংসদীয় অধিবেশনের উদ্বোধনী পর্বে ন্যাশনাল পিপুলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান এবং ওয়াং চেন বলেছেন এই প্রস্তাবের খসড়াটি সংসদে আলোচনার জন্য পাঠানো হয়েছে। অনেকেই আশ্বাস করছেন যে এটি বিশ্বে জানা অবাধ ও মুক্ত একটি শহরের অবসান ঘটাবে। চীনের ওই পরিকল্পনা অনুযায়ী প্রয়োজন বোধে চীনের নিরাপত্তা সংস্থাগুলো হংকং এ তাদের দপ্তর স্থাপন করবে। চীন দীর্ঘদিন ধরে এরকম আভাস দিয়ে আসছিল যে তারা হংকং কে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবে। 2014 সালে নীতি বিষয়ক এক শ্বেতপত্রে বলা হয় যে হংকং এর উপর চীনের শাসন করার সামগ্রিক ক্ষমতা রয়েছে এবং হংকং চীনের আওতাভুক্ত। গত বছর যখন বিচারের জন্য হংকং বাসীকে চীনের মূল ভূখণ্ডে হস্তান্তরের একটি বিতর্কিত আইনের বিরুদ্ধে লক্ষ লক্ষ লোক সহিংস প্রতিবাদ জানায়, তখন চীনের নেতৃত্ব চমকে যায়। সাম্প্রতিক মাসগুলোতে চীনা কর্মকর্তারা তাদের কথায় জাতীয় নিরাপত্তা বিষয়ক ফাঁক ফোকর পূর্ণ করার জন্য শহরটিকে অন্তর্ঘাতমূলক বিচ্ছিন্নতাবাদী এবং বিদেশি হস্তক্ষেপমূলক কাজ থেকে মুক্ত রাখার জন্য আইন প্রণয়নের কথা বলে। নভেম্বর মাসে কমিউনিস্ট পার্টির একটি গুরুত্বপূর্ণ সভায় বেজিং হংকংকে জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য তার আইন ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করার কথা বলে। সমালোচকরা বলছেন হংকং এর সংসদকে পাশ কাটিয়ে শহরটিকে তার জাতীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নেয়ার বেজিং সরকারের এই প্রচেষ্টা এক দেশ দুই ব্যবস্থা সম্পর্কিত তার নিজের প্রতিশ্রুতির বিরোধী। 1984 সালে চীনের সঙ্গে ব্রিটেনের যৌথ বিবৃতিতে হংকংকে সর্বোচ্চ পর্যায়ের স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে যে তারা বিশ্বাস করে ইরানি শাসকদের ইসরায়েল বিরোধী বাগাড়ম্বরকে ইরানের জনগণ প্রত্যাখ্যান করবে। যুক্তরাষ্ট্র জাতিসংঘের কর্মকর্তারা এটিকে ইহুদি বিরোধী বাগাড়ম্বর বলেই আখ্যায়িত করছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের কাছ থেকে ক্ষোভের সম্মুখীন হয়, কারণ খামেনির ওয়েবসাইটে এমন একটি ছবি পোস্ট করা হয়েছে যেখানে দেখানো হয়েছে ইরান সমর্থিত ফিলিস্তিনিরা জেরুজালেম দখল করে নিয়েছে। জেরুজালেমকে ইসরায়েল নিজেদের রাজধানী বলে দাবি করে এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে, আর ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী বানাতে চায়। মঙ্গলবার পোস্ট করা ওই ছবিটি পরে মুছে ফেলা হয়, তবে ইংরেজিতে সেখানে লেখা ছিল ফিলিস্তিন স্বাধীন হবে, চূড়ান্ত সমাধান গণভোট পর্যন্ত গণপ্রতিরোধ। নাসি জার্মানিতে ইহুদিদের নিশ্চিন্ন করার জন্য এই চূড়ান্ত সমাধান কথাটি ব্যবহার করা হতো। এই ছবি পোস্ট হওয়ার একদিন পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনিকে সতর্ক করে দিয়ে বলেন এই রকম বাগাড়ম্বর বাস্তবায়নের প্রচেষ্টা করলে ইরানে খামেনির ইসলামী শাসনের সমাপ্তি ঘটবে। রমজানের শেষ শুক্রবার ইরানে কুডস দিবস হিসেবে পালন করা হয় বলে এদিন পর্যন্ত খামেনির এই পোস্ট তার ইংরেজি টুইটারে দেখা যায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান আর্টগাসের কাছ থেকে নাসিদের মতো খামেনির এই ভাষা তীব্র সমালোচনার সম্মুখীন হয়। তবে খামেনি বলছেন তিনি ইহুদিদের নয় ইসরায়েল রাষ্ট্রের উৎখাতের কথা বলেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ খামেনির ওই ছবি আবার পোস্ট করে এর যৌক্তিকতা সমর্থন করেন। তিনি পশ্চিমী দেশগুলোর এই দ্বিমুখী নীতির সমালোচনা করেন, যেখানে গণতন্ত্রকে উৎসাহিত করা হয় অথচ গণভোট সম্পর্কে খামেনির সমাধান মান্য করা হয় না। শুক্রবারের এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও জারিফের মন্তব্যের নিন্দে করেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
বাংলাদেশ কর্তৃপক্ষ ভাষান্তর রোহিঙ্গাদের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে পুনরায় জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তর বিষয়ে বিভিন্ন দেশ এবং মানবিক সহায়তাকারী সংস্থাগুলো যে উদ্বেগ প্রকাশ করেছে তার তীব্র সমালোচনা করে বলেছেন, ভাষান্তর নিয়ে দাতা সংস্থা বরাবরই ভুল বার্তা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী ক্ষয়ক্ষতি দেখতে একটি প্রতিনিধি দল ভাষান্তর পরিদর্শন করেছেন এবং তারা বলেছেন, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আম্পানের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ভাষান্তরের কিছুই হয়নি। ভাষান্তরে বাস করা রোহিঙ্গারা সবাই ভালো আছেন। দুই স্তরের বাদ থাকার কারণে ভাষান্তরে পানিও ঢুকতে পারেনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে 16 কোটি মানুষ রয়েছে, অথচ দাতাদের উদ্বেগ শুধু রোহিঙ্গাদের নিয়ে।
আহত হয়নি, এইবারে একটুকু পানি ঢুকেনি। আমার 16 কোটি লোক, আমরা ওই সময় যথেষ্ট ব্যস্ত, আমরা আরো বহু লোক আসতেছে, আমার প্রবাসীরা,
তাদের জীবন জীবিকাও সহজতর হবে। উল্লেখ্য, অতি সম্প্রতি জাতিসংঘ মহাসচিব, পশ্চিমী দুনিয়ার দেশগুলোর রাষ্ট্রদূতগণ এবং বেসরকারি বিভিন্ন সংস্থা ভাষান্তর বসবাস উপযোগী নয় এমন মন্তব্য করে সেখানে রোহিঙ্গাদের স্থানান্তরের বাংলাদেশ সরকারের পরিকল্পনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেন। এ মাসের প্রথম সপ্তাহেই প্রথম দফায় 306 জন রোহিঙ্গাকে ভাষান্তরে আশ্রয় দেওয়া হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন। নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন। বন্ধু বান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি। অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকেই সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব থেকে এখনো সামলে উঠতে পারেনি রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। তার মধ্যে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হারে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়েছেন 6,654 জন। গতকাল শুক্রবার বৃদ্ধির সংখ্যাটা ছিল 6,088। এই বৃদ্ধির জেরে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা হল 1,25,101। মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট ও দিল্লি দেশে মোট আক্রান্তের প্রায় 68% এই চারটি রাজ্য থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 137 জনের। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল 3,720 জন। এর মধ্যে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 1,517 জনের, 802 জন মারা গিয়েছেন গুজরাটে, মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা 272, পশ্চিমবঙ্গে 265, শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে দিল্লি 208, রাজস্থান 153 ও উত্তরপ্রদেশ 152। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3,332। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 135 জন। রাজ্যে মোট মৃত্যু হয়েছে 265 জনের, যদিও রাজ্য সরকারের হিসেবে করোনা ভাইরাসের জেরে মৃত্যু 193, বাকি 72 জনের মৃত্যু হয়েছে কোমরবিডিটির কারণে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে স্কাইপের মাধ্যমে উপস্থিত রয়েছি আমি সরকার কবিরুদ্দিন, এবং আমার সঙ্গে যুক্ত রয়েছেন ফ্লোরিডার বোকারটন থেকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কবিতা রহমান, এবং আমরা তার সঙ্গে আজকে কথা বলবো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফ্লোরিডার কর্মতৎপরতা সম্পর্কে, এবং বিশেষ করে এই COVID-19 যে প্যান্ডেমিক করোনা ভাইরাস, সেই সময় সেই সংকটকালে তারা কি ধরনের কাজকর্ম করছেন সেসব আমরা একটু জানতে চাইব কবিতা রহমানের কাছ থেকে। প্লিজ বলুন।
আমরা সবাই এক মহা ক্রান্তিকালের মধ্যে দিয়ে পার করছি করোনা, COVID-19 আমাদের সবার জীবন ওলট পালট করে দিয়েছে। এই সময় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা ইঙ্ক তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্যাম্পেইন এগেইনস্ট করোনা ভাইরাস, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি হেল্পলাইন আছে যেখানে 3টি টোল ফ্রি নাম্বারে আপনারা সরাসরি কথা বলতে পারবেন 14 জন ডক্টরের সাথে। আমাদের 2জন সাইকিয়াট্রিস্ট আছে যারা আপনাদেরকে এখন সবার স্ট্রেস, অ্যাংজাইটি হচ্ছে সে ব্যাপারে পরামর্শ দিতে পারবেন, এবং স্মল বিজনেস এবং যারা যারা জব হারিয়েছেন তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আছেন 2জন বিজনেস লিডার, আরও আছেন কিছু ভলেন্টিয়ার যারা বিভিন্ন বিষয়ে সবাইকে সহায়তা করছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আনএমপ্লয়মেন্ট ফর্মটা ফিল আপ করা। সেই আনএমপ্লয়মেন্ট ফর্মটা ফিল আপ করতে যেই আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমি দেখতে পাই যে বাংলাদেশি অনেক ভাই বোন জব লস করেছে কিন্তু তারা আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা অ্যাভেল করতে পারছে না। আমার তখন মনে হলো আমি তাদের পাশে ব্যক্তিগতভাবে কিভাবে দাঁড়াতে পারি। আমি চিন্তা করলাম যে আমি ব্যক্তিগতভাবে আমি কয়েকটা ফুড ব্যাংক তৈরি করি যেখানে একটি ফ্যামিলির 4জন সদস্যের চলে যাবে। এভাবে আমি কিছু ফুডব্যাক তৈরি করলাম এবং আমি আমার এই অভিজ্ঞতাটা, এই আমার প্রোগ্রামের কথাটা আমি আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি আছেন আকবর হোসেন মোহন এবং ওসমান চৌধুরী অপু তাদের সাথে শেয়ার করলাম। আমি একজন ফাউন্ডিং মেম্বার হিসাবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের সমস্ত কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা আমার এই উদ্যোগকে অনেক সাধুবাদ জানালেন এবং বললেন যে আপনি একা কেন করবেন, চলেন আমরা সবাই মিলে করি, এটা আরো অর্গানাইজড ওয়েতে আরো ভালোভাবে করা যাবে। আমি একটা আশ্বাস পেলাম। সেই সাথে এখানকার আমার যারা বাঙালি বন্ধু আছে সবাই আমার এই প্রোগ্রামটাকে সাপোর্ট করলো এবং তারাও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল। এখানে তিনজনের নাম আমাকে উল্লেখ করতেই হবে, তারা হচ্ছেন ডক্টর এহসান, শহীদ খান এবং রেহানা খান। তারাও আমার এই ফুড ব্যাংকের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। পোকারটনে একটি বাসায় আমাদের একটি ওয়্যারহাউস স্থাপন করা হলো, সেখানে আমাদের সবাই এসে ফুড ডোনেশন করতো। আমরা যে বিভিন্ন জায়গা থেকে ফুড প্রকিউর করে এনে ওখানে আমরা ব্যাগিং হতো। আমরা দুইটা মেয়েকে হায়ার করেছিলাম, তারা ফুড ব্যাগগুলি বানাতো এবং আমরা 14টি ডিস্ট্রিবিউশন সেন্টার এগুলো ডেলিভার করা হতো, যেটা মায়ামি টু পাম।
এই ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো আপনাদের কি ফ্লোরিডাতে না ফ্লোরিডার বাইরেও?
এটা ফ্লোরিডাতে, সাউথ ফ্লোরিডাতে, এটা কভার করেছে ফ্রম মায়ামি টু ওয়েস্ট পাম বিচ। আমাদের এভাবে করা হলো যে রেসিপিয়েন্টরা যেন 15 মিনিট ড্রাইভ করেই তাদের ব্যাগগুলি নিতে পারে, এবং কিছু কিছু রেসিপিয়েন্ট যারা ড্রাইভ করতে পারতো না, বৃদ্ধ লোক, আমাদেরকে ফোন করলে আমরা ব্যক্তিগতভাবে তাদেরকে যে পৌঁছে দিতাম। আমি যেটা বলতে চাচ্ছি যে এই করোনা ভাইরাস এই কাজটা করতে যাওয়ায় আমি একটি ব্যাপারটা একটি বিষয়ে আমি মানে যথেষ্ট কনফিডেন্ট হলাম যে ভালো কোনো কাজ করতে গেলে সমাজে সবাই আপনার দিকে হাত বাড়িয়ে দেয়। আপনি একা শুরু করতে পারেন, কিন্তু তারপরে আমি দেখি এটা অনেক, আমি যেটা শুরু করেছিলাম একটা ব্যক্তিগত ফুড ব্যাংক, সেটা একটা কমিউনিটি ফুড ব্যাংকে পরিণত হলো। কারণ কমিউনিটি ঢাকা ইউনিভার্সিটি অর্গানাইজ করেছিল, শুরু করেছিল, কিন্তু কমিউনিটি অন্যান্য সবাই এটার সাথে ইনভলভ হয়ে এটা আরো অনেক ব্যাপক আকার ধারণ করেছে।
আপনি যথার্থই বলেছেন। তো আপনাদের এই উদ্যোগে, আপনার এই কর্মতৎপরতায় আমরা অত্যন্ত আনন্দিত, এবং আমরা আপনার কাছ থেকে জানতে চাইব সেই কথাগুলো যেগুলো আমি জিজ্ঞেস করছি না নির্দিষ্টভাবে, অথচ আপনি ভেবে রেখেছেন বলবেন বলে, সে সম্পর্কে কিছু বলুন।
অবশ্যই, আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন আমরা অনেক মানব কাজও করে থাকি। সেটা একটা হচ্ছে আমাদের এখানে একটি ছেলে বাংলাদেশ থেকে এসছে, সে FIU তে PhD করছে ঢাকা ইউনিভার্সিটি, সে মাইক্রোবায়োলজির ছেলে, স্টুডেন্ট ছিল, এই PhD এখনো তার PhD শেষ হয়নি। তার একটা দুরারোগ্য ক্যান্সার ডিটেক্ট হয়েছে। তো ছেলেটির বাবা মা বাংলাদেশে থাকেন, ছেলেটিকে এখানে নিউ ইয়র্কে তাকে স্লোন ক্যাটারিং এ তার সার্জারি হচ্ছে, তার দুটো সার্জারি হয়েছে, এরপর তার কিমো চলবে। যদিও এখানকার ইন্স্যুরেন্স তার এই ইয়েগুলো তার ব্যয়ভারগুলি জি বহন করছে, কিন্তু তার পরিবারকে বাংলাদেশ থেকে নিয়ে এসছে এখানকার স্টুডেন্টরাই, তারা অ্যারেঞ্জ করে তার বাবা মাকে নিয়ে
এসেছে, বাংলাদেশি আমেরিকান স্টুডেন্টরা,
জি বাংলাদেশি আমেরিকান স্টুডেন্টরা, তার সে FIU, তারপরে তারা নিউ ইয়র্কে একটি বাসায় আছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন তার জন্য আমরা ফান্ড রেজ করছি। আমরা গতবার অনলাইনে অনেক ফান্ড রেজ করেছি এবং তার সার্জারি আগে তার মাকে পৌঁছে দেওয়া হয়েছে। প্রতি মাসে আমরা তার জন্য ফান্ড রেজ করি। এবার আমাদের আমরা যেটা বলছি যে আমরা আমাদের এই ঈদের আগে আমরা সবাই জাকাত এবং আমাদের যে ফিতরা সেটাও আমাদের অনেকেই তাকে দান করছেন, তাকে ডোনেট করছেন, সেটা তার কাজে লাগবে। আমি সবার কাছে বলতে চাই এই বাংলাদেশি স্টুডেন্টটা একটা উজ্জ্বল ভবিষ্যৎ, আমরা যে যেভাবে পারি যদি তাকে একটু সাহায্য করতে পারি, তার পাশে দাঁড়াতে পারি,
অবশ্যই
আপনাদের কাছে আমার অনুরোধটা থাকলো।
জি, আমি নিজে ওয়েবসাইটে দেখেছি এই যুবক সম্পর্কে, নাম সম্ভবত জিহাদি, তাই না?
জি জিহাদি,
একটা অপারেশন হয়েছে আর একটা অপারেশনের জন্য প্রস্তুতির কাজ চলছে, তাই তো?
আইটা অপারেশন হয়েছে গত পরশুদিন, হয়ে গেল দ্বিতীয় অপারেশন। হ্যাঁ জি, এখন উনি বেশ দুর্বল আছে, তারপর কিমো চলবে, সম্ভবত কিমোটা ওর 2 সপ্তাহ চলে, আবার গ্যাপ দিয়ে আবার 2 সপ্তাহ হবে, তারপরে কোথায় সম্ভবত সে ভালো থাকলে সে ফ্লোরিডায় আসবে। কিন্তু এখন সে এবং তার বাবা মা নিউ ইয়র্কে আছেন, যদিও তার চিকিৎসা ভার বহন করছে ইন্স্যুরেন্স, কিন্তু তার বাবা মার ওখানে থাকার ব্যবস্থা, তারপরে সে যখন স্টোন ক্যাটারিং এ যায় তার চিকিৎসা, উবারে যেতে হয়, তার এগুলি টুকিটাকে অনেক খরচ, এগুলি এদিক সেদিক অনেক খরচ তাদের হয়ে যায়। তো সেই জন্য যদি আমরা সবাই মিলে তাদেরকে কিছু সাহায্য করতে পারি, এটা অবশ্যই এই দুর্দিনে তার জন্য যথেষ্ট এটা হেল্পফুল হবে। আমার সেই জন্য অনুরোধ, আমরা সবাই মিলে যে যার স্থান থেকে যতটুকু সাহায্য করতে পারি তার দিকে যদি একটু আমরা হাতটা বাড়িয়ে দেই, এই ছেলেটি অনেক উপকার হবে।
জি, কবিতা রহমান, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আপনার ফ্লোরিডার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মতৎপরতা সম্পর্কে, আপনার ফুড ব্যাংক নিয়ে এবং জিহাদির ব্যাপারে যেসব বিবরণ তুলে ধরলেন, দর্শক শ্রোতারা সেদিকে দৃষ্টি প্রক্ষেপণ করবেন এই আশাবাদের মধ্যে দিয়ে, এবং আপনার সংগঠনের ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফ্লোরিডার, আপনার ফুড ব্যাংকের এবং জিহাদির জন্য যারা কাজ করছেন তাদের সবার চলার পথ আরো প্রশস্ত হোক, চলার পথ আরো কুসুমাস্তীর্ণ হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক তাদের সবার উপর। এই প্রত্যাশার মধ্যে দিয়ে, এই মোনাজাতের মধ্যে দিয়ে আপাতত এই আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। কবিতা রহমান, আপনাকে এবং আপনার সহকর্মী সবাইকে শুভেচ্ছা, আগাম ঈদের শুভেচ্ছা। তো রমজান মুবারক, ঈদ মুবারক, ভালো থাকবেন।
করোনা মহামারী থামবার কোনো লক্ষণ দেখা যায়নি, বহু মূল্যবান জীবন আমরা হারাচ্ছি প্রতিদিন প্রতি ঘন্টায়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবক যারা সারাদিন সারা রাত মৃত্যুর ঝুঁকি নিয়ে সেবায় নিবেদিত হয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। দেশ আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবে। আবারও অনুরোধ, বিধিনিষেধ মেনে চলুন, বড়দের কথা শুনতে হবে, অকারণে বাইরে বেরোনো চলবে না, ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।
নিউ ইয়র্কের খবরাখবর জানিয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন সংবাদদাতা আকবর হায়দার কিরণ।
আমরা নিউ ইয়র্কে আছি প্রবাসী, অনেকদিন ধরে আছি, আর ঠিক এই সময়টাতে ঈদ হবে। আপনার অনুভূতি প্রথমে মনিজা রহমান আপনি বলুন।
আসলে এবার ঈদ মানে কোন অনুভূতি হচ্ছে না, কারণ জীবনে এই প্রথম মানে এরকম সময় দিয়ে আমরা পার হচ্ছি। কারণ আমরা আসলে, আমি শুধু না, সারা পৃথিবীরই কারোরই এই অভিজ্ঞতা ছিল না যে একটা মহামারী, কারণ এটা একটা মহামারী 100 বছর পরে আসে। 100 বছর বেঁচে থাকার মানে সৌভাগ্য খুব কম মানুষেরই হয়, আর যাদের হয়ও ধরেন তারা তো অনেক শিশু বয়সে ওটা পার করে, যদি কারো 3-4 বছর বয়সে, ওই স্মৃতি থাকে না খুব একটা। তো এখন দেখেন করোনা মহামারীর কারণে সারা পৃথিবী মানুষ লকডাউনে আছে, এবং সিংহভাগ মানুষ, এবং এমন কোন দেশ নেই যে করোনা মহামারীতে আক্রান্ত না হচ্ছে। যে আপনি আমাজন জঙ্গলে পর্যন্ত করোনা ভাইরাস মহামারী পজিটিভ মানুষ পাওয়া গিয়েছে। তো সেই ক্ষেত্রে বছরে যেমন ঘুরে ফিরে ঈদ আসে, ঈদ এসেছে এবং আমরা ঈদ উদযাপন করব। তবে সবচেয়ে যেটা ভালো লেগেছে, সবকিছুরই তো ভালো মন্দ দিক আছে, যেমন আমাদের লকডাউনে থাকার একটা যেটা ভালো দিক হয়েছে যে আমরা এবার খুব শান্তিপূর্ণ ভাবে রোজার মাস পালন করেছি, একদম মানে বাসায় থেকেছি, বাসার তৈরি খাবার খেয়েছি, বাইরে কোনো দাওয়াত ছিল না, কিংবা কাউকে বাসায় দাওয়াত দেওয়ারও কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিংবা অনেক সময় যেটা হয় যে আমরা বাসায় বাসায় ইফতারি পাঠাই সেটাও ছিল না, মানে কোনো টেনশন ছিল না, কোনো মানে বাড়তি কোনো কিছু ছিল না। আমরা প্রতি ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পেরেছি, অনেকে তারাবি পড়েছে, অনেকে কোরআন খতম দিয়েছে। কারণ হয়েছে কি, এখন শুধু যে আমরা আক্রান্ত, আমরা যে ভালো আছি, আমরা আক্রান্ত হইনি সেটা তো শুধু না, আমাদের আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, কাছের মানুষ সবাই কম বেশি আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে ঈদ আসছে, আমরা আজকে তো চান রাত, সাধারণত আমরা যেটা হয় যে আমরা জ্যাকসন হাউসে যাই চান রাতে, এবং প্রত্যেকে হাতে মেহেদি পরি, এবং অনেক গান বাজনা, কনসার্ট হয়। তো এটা তো আমরা খুব মিস করব, সন্দেহ নেই, কিন্তু বেঁচে থাকলে এই কনসার্ট নিশ্চয়ই আবার আসবে, আবার ঈদ আসবে। তো আমরা দোয়া করি যে আমরা সবাই ভালো থাকি, মানে আমাদের আশেপাশে আর যেন কোনো মৃত্যুর খবর না আসে, কারণ নিউ ইয়র্ক সিটিতে ইতিমধ্যেই প্রায় 250 লোক মারা গিয়েছে, এবং আমরা চাই না আর কোনো মৃত্যু সংবাদ চাই না।
আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মনিজার রহমান, সাংবাদিক এবং লেখক। আপনি ঈদের সম্বন্ধে অনুভূতি আপনি জানালেন। এখন আমরা কথা বলবো আইরিন রহমান, তিনি একজন উপস্থাপক এবং লেখালেখি করেন। আপনার অনুভূতি কি ঠিক এই মুহূর্তের চাঁদ রাত উপলক্ষে, আপনি বলেন কিভাবে বলবেন?
আপনাকে অনেক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। কালকে আসছে আমাদের ঈদ উল ফিতর। আসলে মনিজা আপা যা বললো ওর মতোই আসলে আমাদের সবারই এখন এক অবস্থা, গোটা পৃথিবী এখন আমরা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছি। আমরা কেউই জানি না সামনে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। এর মধ্যেই আমাদের জীবনে তো হাসি আনন্দ সবকিছুই আছে, থাকবেও। ঈদ এসেছে, ঈদকেও আমরা ওভাবে পালন করতে হবে, কিন্তু একদম আলাদা ভাবে আমরা এবারের ঈদটা পালন করছি। আমরা এবারের ঈদে চান্দ্রাতে জ্যাকসন হাইটে যেমন উৎসব আনন্দ উৎসব করতে যাই, সেটা এবারে হচ্ছে না। এবারে ফোনেই স্কাইপে দিয়ে বন্ধুদের সাথে চান্দ্রাতে কথা হবে, আর ঈদের নামাজটাও এবার পড়া হচ্ছে না জামাতে, যেটা হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক। এবার বাসাতেই আমাদেরকে ঈদের নামাজটা পড়তে হবে, এবং একই শহরে থেকেও আমার অনেক প্রিয়জনের সঙ্গে আমার দেখা হচ্ছে না এবং ঈদের দিনেও দেখা হবে না। এটা সবচেয়ে দুঃখ আমার কাছে, সবচেয়ে কষ্টদায়ক এটা। আর আসলে গোটা পৃথিবীর মানুষই আমরা কেউই ভালো নেই, আমরা সবসময় একটা আশঙ্কার মধ্যে আছি। আর এর মধ্যেও আমরা যেভাবে পারছি যে যার যেরকম সামর্থ্য আমরা ওভাবেই হয়তো বাসার পরিবার পরিজনদের নিয়ে ঈদের দিনটি পালন করব, যেহেতু এটা আমাদের একটি ধর্মীয় সবচেয়ে বড় উৎসব। আর আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি, আমার নিজের ঈদে এবার কোনো শপিং করিনি, আমার বাচ্চাকেও আমি কোনো কিছু কিনে দেইনি, সেই টাকাটা আমি আমার দেশে পাঠিয়ে দিয়েছি। আমার যতটুকু সামর্থ্য আমি সেই মতো চেষ্টা করেছি। আমি আশা করছি সবাই যে যার সামর্থ্য অনুযায়ী আসুন, আমরা আমাদের যে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশে, তারপর এখন একটা ঝড় হলো, এই যে মানুষগুলি আমরা জানি না তারা কিভাবে দিন যাপন করছেন, তাদের পাশে আমরা দাঁড়াই, কিছুটা হলেও তাদের মুখে একটু আনন্দ একটু হাসি যদি আমরা ফুটাতে পারি, ওটাই হবে আসলে আমাদের সবচেয়ে বড় ঈদের আনন্দ। আমার কাছে এটাই মনে হচ্ছে। এই প্রথম আমার মেয়ে রোজা রেখেছে, যার জন্য আমি মা হিসেবে খুবই খুবই ভালো লেগেছে আমার। আর বাসায় আমি থাকতে পেরেছি আমার মেয়ের সঙ্গে, এটা আমার জন্য একটা বড় ব্লেসিংস ছিল। যেহেতু আমি কাজ করি, আমি কখনোই বাসায় থাকতে পারতাম না, আসলে ইফতারিটাও ঠিক মতো বাসায় খাওয়া হতো না। এই প্রথম এটা বলতে হবে এক ধরনের সৌভাগ্যই বলতে হবে যে বাসায় থাকতে পেরেছি, এবং খুব সুন্দরভাবে আমার মেয়েকে নিয়ে একই সাথে জামাতে নামাজ পড়ছি রোজ। এটা আমার জীবনের জন্য একটা খুব বড় একটা আশীর্বাদ হয়ে থাকবে। আমার বাচ্চারও আশা করি এটা মনে থাকবে যে আমরা রোজার দিনগুলোতে কিভাবে সব একসঙ্গে ছিলাম, যদিও দূরে দূরে,
চাঁদ রাত মানে এটা বিশাল ব্যাপার ছিল সারা মানে নিউ ইয়র্ক বা জ্যাকসন হাইট সবখানে, অ্যাস্টোরিয়াতে, যে কোনো জামাইকাতে, সবখানে মানুষের যে মানুষের ঢল ছিল তখন, মানে ঈদের চাঁদ আর কি, অসাধারণ ব্যাপার ছিল। আশা করছি আপনাদের ঈদটা খুব ভালো কাটুক এবং আপনাদের সময় দিলেন এবং অনুভূতি দিলেন। অনেক অনেক ধন্যবাদ দুজনকে।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
করোনা ভাইরাস মহামারী সারা বিশ্ব জুড়ে এক অভূতপূর্ব অর্থনৈতিক প্রভাব ফেলেছে। কার্যতভাবে পৃথিবীর প্রতিটি দেশই করোনা ভাইরাস মহামারীর কারণে মারাত্মক অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছে। ধনী এবং দরিদ্র জাতিগুলির মধ্যেও অর্থনৈতিক বিভাজনও বাড়িয়ে দিয়েছে। উন্নত দেশগুলির সরকার এই মহামারী নিয়ন্ত্রণে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে এবং সব রকম ব্যবস্থা নিয়েছে, সুতরাং তারা অর্থনৈতিক সমস্যাগুলির মোকাবিলা ভালোভাবেই করছে। অর্থাৎ এই সব দেশে ব্যবসায় এবং শ্রমিকদের উপর এই মহামারীর প্রভাব কিছুটা কম, কিন্তু উন্নয়নশীল দেশগুলি দুর্বলদের সুরক্ষার জন্য ঝুঁকির মধ্যে রয়েছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ব্রায়ান পেডেনের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি আমি জয়তি দাশগুপ্ত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম হলো সেই সব দেশ যারা করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে প্রাথমিক পর্যায়ে কার্যকরী ভূমিকা নিয়েছিল। এই সব দেশ বিভিন্ন ব্যবসা বন্ধ করে, ব্যাপক পরীক্ষার প্রয়োগ করে এবং ভাইরাসের সংস্পর্শে আসা লোকদের চিহ্নিত করে এই রোগের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আগেই সব রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল। ফলস্বরূপ অর্থনীতিবিদরা বলছেন, এই দেশগুলি তাদের অর্থনীতি পুনরায় চালু করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাফল্য অর্জন করবে। এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার উন্নত দেশগুলি লকডাউনের কারণে বন্ধের সময় বিভিন্ন ব্যবসাগুলির যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সেই সব ব্যবসা এবং শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে ব্যাপক ত্রাণ প্রচেষ্টাতেও লিপ্ত রয়েছে। জার্মানির মতো দেশ সংস্থাগুলিকে অর্থ প্রদান করে যারা কাজে যোগ দিতে পারছেন না এমন সমস্ত কর্মীদের বেতনের ব্যবস্থা করে তাদের দেশে বেকারত্ব তুলনামূলকভাবে অনেক কম রেখেছে। যুক্তরাষ্ট্রে, যেখানে কর্মক্ষেত্রগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে কিন্তু সাধারণত বেকারত্ব কর্মসূচির মাধ্যমেই শ্রমিকদের সুবিধার ব্যবস্থা করা হয়। কিন্তু এইসব পরিকল্পনাগুলিতে ব্যবধান অনেক আমেরিকানকে এখন ক্রমশ খাদ্য সহায়তার উপর নির্ভরশীল করে তুলছে। করোনা ভাইরাস মহামারী হওয়ার আগে যেসব দেশ দারিদ্রের সাথে লড়াই করছিল, বিশ্বব্যাপী রপ্তানি ও বিশ্ব ভ্রমণের হার কমে যাওয়ার ফলে সেই সব উন্নয়নশীল দেশগুলি কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাদ্যের অভাবে যে আমরা আরো এক সম্ভাব্য মহামারীর মুখোমুখি হতে পারি সে সম্পর্কে সতর্ক বার্তা জারি করে জাতিসংঘ সবচেয়ে যারা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে তাদেরকে সহায়তা করতে প্রায় $700 কোটি মানবিক সহায়তার জন্য আবেদন করেছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস বলেন, মানবিক সহায়তা কেবল একটি নৈতিক অপরিহার্য বিষয় নয়, ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। যদি COVID-19 সবচেয়ে দরিদ্রতম দেশগুলিতে মারাত্মক রূপ ধারণ করে তবে কিন্তু আমরা সকলেই ঝুঁকির মধ্যে পড়ব। অর্থনৈতিক সহায়তার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞরা সরকারি ঋণের বোঝা আর বাড়িয়ে তুলতে চাইছেন না, কেননা মহামারীটি শুরু হওয়ার পর থেকে অনেক কোটি ডলার সাহায্য দেওয়া হচ্ছে। তারা সতর্ক করে দিয়ে বলছেন যে এই বাড়তি ঋণ কর বৃদ্ধি এবং আরো অনেক কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করবে, যা আগামী কয়েক বছরের জন্য অর্থনৈতিক গতি কিন্তু অনেকটাই কমিয়ে দেবে। রাজনৈতিক অর্থনীতি বিশ্লেষক স্টেফানি সেগেল বলেন, যদি আমরা দেখি যে মানুষ আবার কাজে ফিরে যেতে চাইছেন না তবে কিন্তু আরো সহায়তার প্রয়োজন হবে। অর্থনীতিবিদরা বলছেন, করোনা ভাইরাস মোকাবিলায় কোনো ভ্যাকসিন অথবা একটি নির্ভরযোগ্য চিকিৎসা ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত এই অর্থনৈতিক মন্দা কতদিন চলবে বা কতটা তীব্র হবে তার পূর্বাভাস দেওয়া কিন্তু খুবই কঠিন। এবং তারা সতর্ক করে দিয়ে বলেছেন যে কোনো রকম ওষুধ ছাড়াই খুব তাড়াহুড়ো করে আবার সব কিছু পুনরায় খুলে দিলে এই সংকট কিন্তু আরও দীর্ঘায়িত হতে পারে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, বহু বছরের নিপীড়ন ও রাজনৈতিক সংঘাত থেকে ভেনেজুয়েলার জনগণকে বাঁচাতে যুক্তরাষ্ট্র একটি কর্মসূচি ঘোষণা করেছে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, যতদিন না প্রেসিডেন্সিয়াল এবং জাতীয় সংসদের নির্বাচন, যা সম্ভবত 6 থেকে 12 মাসের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, বৃহত্তর অর্থে এই কর্মসূচি জাতীয় সংসদের নির্বাচিত উভয় পক্ষের সদস্যদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার লক্ষ্যে গ্রহণযোগ্য একটি কাউন্সিল অব স্টেট গঠনে সহায়ক হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট এসব নির্বাচনে প্রেসিডেন্ট পদে অংশ নিতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সময়ে নিকোলাস মাদুরো ও হুয়ান গাইদো উভয়কেই কাউন্সিল অব স্টেটকে একমাত্র নির্বাহী পরিচালনা ব্যবস্থা হিসেবে মেনে নিতে হবে। যদি এই বিধিব্যবস্থার শর্তাবলী, যেমন বিদেশি নিরাপত্তা বাহিনীর প্রত্যাহার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যদি নির্বাচনকে মুক্ত ও স্বচ্ছ বলে ভাবেন, তবে যুক্তরাষ্ট্রের আরোপিত বাদবাকি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। আমাদের আশা, ভেনেজুয়েলার জনগণ অত্যন্ত সাবধানতা, মনোযোগ এবং আন্তরিকতার সঙ্গে বিধি ব্যবস্থার শর্তাবলী পর্যালোচনা করে দেখবেন। আমরা আশা করব ভেনেজুয়েলার জনগণের জন্য এই ব্যবস্থা সুযোগ সুবিধার দ্বার উন্মোচন করবে। ভেনেজুয়েলা বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি এলিয়ট অ্যাব্রাহামস বলেছেন, এই যথার্থ ফলাফল হতে পারে শান্তিপূর্ণ এক গণতান্ত্রিক হস্তান্তরণ। আমাদের নীতি হচ্ছে শান্তিপূর্ণ একটি গণতান্ত্রিক হস্তান্তরণের। সঠিক অর্থে বলা যায়, ভেনেজুয়েলার জনগণের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য অর্জনে আমরা আমাদের অর্থনৈতিক, আর্থিক, কূটনৈতিক এবং রাজনৈতিক চাপ অব্যাহত রাখব। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন।
মিতালির আসর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি, আমরা শ্রোতাদের সাথে কথা বলছি, যে যেখানে আছেন, যেমন তাহেরা বললেন, আশা করছি যে সবাই নিরাপদে আছেন। এবং আমরা ঠিক ঈদের আগে এই মিতালির আসর শুরু করেছি, মিতালির আসরে মিলিত হয়েছি। ঈদের খুশি এবারে না থাকলেও অনেকের মনে, তবু সবাইকেই জানাচ্ছি ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন সেটাই আশা করছি। তো তাহলে আমরা শুরু করি।
যথারীতি আমাদের টেলিফোনের ও প্রান্তে রয়েছেন আমাদের একজন শ্রোতা, নিয়মিতভাবে আমাদের কাছে লেখেন এবং সুখে দুঃখে সবসময় শ্রোতাদের পাশে এবং শ্রোতা ক্লাবের পাশে একনিষ্ঠভাবে থাকেন।
পাশে শুধু থাকে না, মাসুম বিল্লাহ অনেক কাজও তার নিজের এলাকায় গাজীপুরে যথেষ্ট সমাজ উন্নয়নমূলক কাজে জড়িত এবং ফ্যান ক্লাবের মধ্যেও তিনি যেমন সক্রিয়, নিজে একজন মানে সচেতন নাগরিক হিসেবে অনেক দায়িত্বই পালন করছে মাসুম বিল্লাহ। তো আমরা তার সাথে কথা বলে জেনে নেব যে এই মুহূর্তে কি কাজে ব্যস্ত আছে। মাসুম, আপনি আমাদের বলবেন যে সালামালাইকুম, আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। আমরা শুনতে চাই ঈদ মোবারক যে আপনার এলাকায় গাজীপুরে এখন তো করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকেই, সেই ধরনের কোনো খবরাখবর আপনারা পেয়েছেন? সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সচেতনমূলক ব্যবস্থাই বলুন, সতর্কতামূলক ব্যবস্থা, এবং যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তাদের চিকিৎসার কি ব্যবস্থা হয়েছে?
আপনাদের সবাইকে শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক। হ্যাঁ, বাংলাদেশ পজিটিভ মিলেছে, এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, এরপরে গাজীপুরের স্থান। এই এলাকাতে বিশেষ করে কাপাসিয়া এলাকা আক্রান্ত হয়েছে বেশি, তারপর গাজীপুর সদর ও অন্যান্য উপজেলাগুলো। আমাদের এখানে বিশেষায়িত একটি করোনা হাসপাতাল স্থাপন করা হয়েছে, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে রোগীর সংখ্যা ছিল প্রায় সর্বমোট 22 জন করোনা রোগী আক্রান্তরা চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে 9 জন অলরেডি চলে গেছেন, বাকি 14 জনের মতো এখানে 13-14 জনের মতো এখনো চিকিৎসাধীন আছেন। এর মধ্যে কেউ মারা যায় যাওয়ার খবর আমরা,
9 জন বাড়ি ফিরে গেছে।
হ্যাঁ, বাড়ি ফিরে গেছেন। হ্যাঁ, তাদেরকে পরীক্ষা করার পরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
আচ্ছা,
নেগেটিভ আসার পরে হোম কোয়ারেন্টাইনে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া 7 জন পুলিশ প্রথমে ভর্তি হলেও পরে তারা পুলিশ মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর হয়ে যায়, ওই সংখ্যাটা এখানে যোগ করা হয়নি। এছাড়াও কাপাসিয়া উপজেলাতে 1 জন 70 ঊর্ধ্ব লোক মারা গেছে, এদিকে আর মৃত্যুর সংবাদ আমরা পাইনি, তবে বেশ কিছু লোকজন এখন মোটামুটি হচ্ছে। আমরা ইতিমধ্যে,
আপনি যে হাসপাতালটির কথা বললেন, সেখানে কি চিকিৎসক যারা কাজ করছেন, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, তারা তাদের কিছু কথা আপনারা জেনেছেন, কিভাবে কাজ করছেন, তারা কতটা সতর্ক, কতটা নিজেদের সুরক্ষা করে কাজ করছেন?
হ্যাঁ, তারা এ ব্যাপারে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি। বেবি রানী দাস একজন সিনিয়র নার্স, ওনার সাথে গতকালকে কথা হয়েছে। আমি ওই হাসপাতালে মাঝে মাঝে যাই রোগীদের দেখার জন্য, দূর থেকে তাদেরকে দেখি এবং কথা বলার চেষ্টা করি, এবং ওইভাবে ডাক্তারদের সাথে যোগাযোগ করি, নার্সদের সাথেও কথা বলি। তারা মোটামুটি ভালো। যে উনি যেটা জানালেন যে তারা প্রথমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এই রোগীদের সেবা দেওয়ার জন্য, প্রশিক্ষণ শেষে তারা এখন সেফলি, যেটা বলে ওই তাদের যেই পিপি আছে, ইকুইপমেন্ট গুলো আছে, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, ওগুলা ব্যবহার করে তারা রোগীদের সেবা দেন। এবং তাদের ডিউটি শিফট করা আছে যে কে কয়েকদিন ডিউটি করবে, এবং ডিউটি শেষ হওয়ার পরে তাদেরকে আবার হোম কোয়ারেন্টাইনে এবং একটা ভালো স্থানে তাদেরকে রাখা হয় 14 দিন, তারপরে বাসায় যায়। ইতিমধ্যে তারা যে কথাগুলো বলছেন যে এটা আসলে ভয় পাওয়ার কিছু নয়, আমরা ভয়কে জয় করার জন্যই এই যুদ্ধে, করোনা যুদ্ধে নেমেছি। আমাদের বাংলাদেশের আগে স্বাধীনতা যুদ্ধেও মানুষ অংশগ্রহণ করছে, ভয় না পেয়ে জয় করছে, সেই সেরকমটাই একটা যুদ্ধ আমরা কাজ করছি। তো তারা যেটা বললো যে আমরা যদি এগিয়ে না আসি এই নার্স ডাক্তার, তাহলে মানুষের এই এই শেষ চিকিৎসাটা কে দিবে? একটা মৃত্যুর আগে তো মানুষের চিকিৎসা দরকার, তাই না? তাদের
অবশ্যই এটা একটি মহৎ কাজ তারা করছেন, কারণ আমরা জানি যে সারা বিশ্বের জুড়েই আজকে আমরা আজকের দিনে এই করোনা মহামারী নিয়ে একটা আতঙ্ক, একটা উদ্বেগ, উৎকণ্ঠা চলছে, এবং অনেক জায়গাতেই হতাশা লোকজনের মনে, কারণ এর কোনো চিকিৎসা ওষুধ নেই, কোনো এখনো ওষুধ আবিষ্কার হয়নি, কোনো টিকা আবিষ্কার হয়নি। তো তাহেরা এখন আমরা যেটা মাসুম বিল্লার কাছে শুনলাম যে সেখানে তো সবাই এগিয়ে যাচ্ছেন, সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছেন, কিন্তু মাসুম একটা জিনিস তো আপনাকে মনে রাখতে হবে যে প্রথমে নিজেদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে, কারণ এটা অত্যন্ত মানে সংক্রমণটা খুবই খারাপ এবং সহজে মানুষ এতে সংক্রমিত হতে পারে। তো আপনারা যে দূর থেকে দেখছেন বা যাচ্ছেন, আপনাদের মাস্ক এবং গ্লাভস এইসব ব্যবস্থা করে তবেই তো যান আপনারা।
হ্যাঁ, আমরা এগুলো ব্যবস্থা করে যাই। আমরা শহরে ইতিমধ্যে জীবাণুনাশক কিছু ঔষধ আমরা বিতরণ করেছি, এবং কিছু শ্রমিক লেভেলের লোকজনকে ত্রাণ সহায়তা দিয়েছি ব্যক্তিগত উদ্যোগে। আমাদের আরো বন্ধু বান্ধবরাও এগিয়ে আসছেন, তারাও ব্যক্তিগত ভাবে আর্থিক সহযোগিতা দিয়েছেন। আমার এক বন্ধু সালাউদ্দিন চৌধুরী, আমাদের ফ্রেন্ড ক্লাবের সদস্য, ভয়েস অফ আমেরিকা ফ্রেন্ড ক্লাবের সদস্য, সেও শিশু খাদ্য বিতরণ করেছে। বায়োমেল নামে যে শিশু খাদ্য আছে, যে দরিদ্র শিশুদের মাঝে প্রায় 500 শিশুদেরকে এই খাবার বিতরণ করেছে। আমাদের আরেক বন্ধু আতিকুল ইসলাম, সে করোনা রোগীদেরকে ব্যক্তিগতভাবে উদ্যোগে, একান্ত ব্যক্তিগত উদ্যোগে টাকা খরচ করে সে তাদেরকে প্রতিদিন খাবার দিয়ে আসেন। যারা ওই স্থানীয় ভাবে হোম কোয়ারেন্টাইন আছে তাদেরকে দেন।
এছাড়াও তিনি ভালো কাজ করছেন আপনারা, আর আমাদের আরো ভালো লাগছে। তাহেরা নিশ্চয় তুমি শুনছো?
হ্যাঁ, আমি শুধু কথাই শুনছি না আপা, ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজ, মোরগের ডাক, খুব ভালো লাগছে। যে আজকাল বলা হয় যে করোনা ভাইরাসের কারণে সবাই তো গৃহে অন্তরীণ আছে, যানবাহন কম চলছে, সে কারণে পরিবেশ দূষণ কম হচ্ছে, এবং পশু পাখি ফুল ফল প্রকৃতির আর সব কিছু ভালো রয়েছে মানুষ বাদে আর কি। কথা শুনছি আর ভাবছিলাম যে সত্যি তো এই যে পাখির ডাক আর মোরগের ডাক, এটা বহুদিন পরে এত চমৎকার লাগছে।
মাসুমুল্লাহ, আজকে আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আপনারা এ ধরনের মহতি সব কাজ করছেন, সাহায্য করছেন, যেমন যারা অসুস্থ তাদেরও যেমন সামনে গিয়ে দাঁড়িয়ে কিছুটা সাহায্য করছেন। যদিও আপনাদের অবশ্যই বলতে হয় যে দয়া করে আপনারা দূরে থাকবেন, এবং এটা খুবই ছোঁয়াচে আর মারাত্মক রোগ, সেটা তো আপনারা এতদিনে নিশ্চয়ই জানতে পেরেছেন। ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিজেদের সুরক্ষা বিধান করেই তবে অন্যের সাহায্য করা যায়, সেটা মনে রাখবেন।
আপনাদেরও দীর্ঘায়ু কামনা করি, এবং শ্রোতা বন্ধুদের যারা শুনছেন তাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।
আপনাকে ঈদ মোবারক।
তাহেরা, মাসুম বিল্লার এই কথা শুনে কেমন লাগলো?
ভীষণ ভালো লাগলো, কারণ এই করোনা ভাইরাসের সময় মানুষ কিন্তু মানুষকে ভয় পাচ্ছে, আর সেই সেখানে সে হাসপাতালে যাচ্ছে, হাসপাতালের নার্স থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে রোগীদের সঙ্গে কথা বলা, হ্যাঁ হ্যাঁ, দূর থেকে দেখছে।
যাই হোক, সেটা উচিত নয়, সেই জন্য একটু সচেতন করলাম। কিন্তু এরা ভালো কাজ করছে, ভয়েস অফ আমেরিকার ব্যানারে করছে, সেটাই বড় কথা। আর একজন শ্রোতা বন্ধু পশ্চিমবঙ্গ থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য, তিনি লিখেছেন যে এখন এই লকডাউনের মধ্যে তারা আটকে পড়ে আছেন, তো এখন তো ফেসবুকে আমাদের অনুষ্ঠান, রেডিওর অনুষ্ঠান শুনতে পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন, তো বলছিলেন যে জুমের ব্যবস্থার মাধ্যমে যদি অনেক কয়েকজন শ্রোতাকে একসঙ্গে করে আমরা তাদেরকে দেখাতে পারি। তো সিদ্ধার্থ ভট্টাচার্যকে একটি কথাই বলবো, ভয়েস অফ আমেরিকা থেকে জুম ব্যবস্থার মাধ্যমে প্রচার সম্ভব নয়, সেটা আমাদের বারণ করা হয়েছে, তাই ভাই জুম করে সম্ভব হচ্ছে না, তবে আমরা চেষ্টা করে দেখব। তাহেরা যে স্কাইপে আমরা,
হ্যাঁ স্কাইপের মাধ্যমে কিন্তু করা যেতে পারে,
আমরা যদি চার পাঁচ জনকে নিয়ে আসতে পারি আপনাদের বাংলাদেশ এবং ভারত থেকে, তাহলে অবশ্যই আগামীতে আমরা চেষ্টা করব। তো তাহলে হাতে যদি কিছু চিঠি থাকে ঝটপট সেটা মানে আমরা জবাব দিয়ে আজকের আসর শেষ করতে হবে।
একটি চিঠি দেখতে পাচ্ছি, ফয়সাল আহমেদ শিপন লিখেছেন, সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদাই সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, মানব সম্পদই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, সেই দেশের মানুষ যদি দিনের পর দিন বন্দী থাকে তখন ভাবতে ভয় লাগে সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে আমাদের জন্য। অনাহারী মানুষের আর্তনাদ হয়তো কয়েকদিন পরেই আমাদের সামনে প্রতীয়মান হবে, তখন কে শুনবে আর্তনাদ?
বিরাট একটি প্রশ্ন, কারণ এখন তো সব দেশেই দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন একটি ভয়ঙ্কর রোগ, তার যে একটা মানে এত নেতিবাচক প্রভাব সারা বিশ্বে, বিশ্বের অর্থনীতি, সমাজ ব্যবস্থা সব কিছুর উপরে পড়ছে, শুধু স্বাস্থ্যেরই ক্ষতি করছে না, তো বাংলাদেশে আরো প্রকট হয়তো দেখা দেবে, তবে একদিন না একদিন এর সমাধান আমরা খুঁজে পাবো সেটাই আশা করছি। হয়তো এই বছরটি শেষ হয়ে যাবে, এর কোনো ওষুধ আমাদের জানতে বা আবিষ্কার যদি ওষুধ হয় সেটা কাজে লাগাতে মানুষের উপর, আশা করব ভবিষ্যতে সেটা সম্ভব হবে। তবে যে যেখানে আপনারা আছেন, সামান্যতম উপায় হলেও আপনার পাশের বাড়ির যে প্রতিবেশী আছে তার খোঁজ খবর নিন, অন্তত দুই পাশে দুজন করে যদি আপনার ডান দিকে ও বাঁ দিকে দুজন প্রতিবেশীকেও আপনি প্রতিদিন না হলেও সপ্তাহে একটি দিন করে সাহায্য করতে পারেন, তাহলে একটি বিরাট অবদান হয় সমাজে। তাহরে
আপা চমৎকার বলেছেন, সারা বিশ্বে আসলে এখন কর্মহীন মানুষের সংখ্যা অনেক বাড়ছে, যেমন আমেরিকাতে 24 লক্ষ আমেরিকান গত সপ্তাহে বেকার হিসেবে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন,
এটা কিন্তু 17% কাছে, এবং বলা হচ্ছে যে 20% মতন আমেরিকাতে মানে বেকার ভাতার জন্য আবেদন করছেন, আর অনেকেই বেকার হয়ে পড়ছেন, হয় কোন রকমে নিজেদের সাশ্রয় করছেন, কিন্তু সব দেশে এই বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি অর্থনীতির উপর।
আপনারা ভালো থাকুন, সেই সঙ্গে ঈদের শুভেচ্ছা জানিয়ে, আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আপনারা যে যেখানে আছেন নিরাপদে থাকুন, সুস্থ থাকুন,
সবার জন্য রইল অনেক অনেক
শুভকামনা। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.